দুটি ছেলে আগেই মারা গেছে, ঘর পোড়া গরু, লাল ম্যাগ দেখলি তো তরপায়, তাই দুটি ছেলে মারা গেছে, আবার ইব্রাহিম অসুস্থ, এও আবার যাবে নাকি? দৌড় ইব্রাহিমের কাছে বাড়িতে গেছে, ইব্রাহিমের দুধবাবের বাড়িতে গেছে, আল্লাহ নবীর কোলে ইব্রাহিমকে তুলে দেওয়া হয়েছে। আমার নবী পারদর্শী পণ্ডিত ছিল, সব থেকে বড় ডাক্তার ছিলেন, ইব্রাহিমের অবস্থা থেকে বুঝে নিয়েছেন যে ইব্রাহিমও আমাকে ছেড়ে চলে যাবে। বুকটা ধরফর করতে আছে, বুকটা ধরফর করতে আছে, আল্লাহ নবীর চোখ থেকে টস টস করে পানি পড়তে আছে। আব্দুর রহমান বিন আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, ইয়া রাসূলুল্লাহ আনতা, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন, আপনি তো বলেছেন মৃত্যুতে কাঁদতে হয় না, আপনিও কাঁদেন। আল্লাহ নবী বলছেন, ইয়া ইবনুল আউফ, হে আউফের সন্তান, ইন্নাহা রাহমাতুন, আমার চোখ দিয়ে যে পানিটা পড়ছে এটা রহমতের পানি, মায়ার পানি। আল কলব আল আইন ইন্নাল আইন তাদমা ওয়াল কলব ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারযা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইব্রাহিম লামাহজুনুন, দিল ব্যথিত হয়, চোখ অশ্রু ঝরায়, আর আমরা মুখ থেকে তাই বলবো যা বললে আমাদের আল্লাহ সন্তুষ্ট হয়। হে ইব্রাহিম, তোমার চলে যাওয়াতে আমরা সকলেই ব্যথিত, কিন্তু আমার কিছু করার নেই। সুবহানাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর জমিনের শ্রেষ্ঠ বান্দা, মানবের শ্রেষ্ঠ মানব, এত অসহায় বান্দা, তার কোলে বসে বসে, তার কোলে থাকা অবস্থায় ইব্রাহিম দুনিয়া থেকে চলে গেল, মুহাম্মদ কিছুই করতে, কত অসহায় বান্দা। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে কোরআন ও হাদিসের ব্যাখ্যায় আমরা ভুল করে কবর পূজাতে মানুষকে লাগিয়ে দিয়েছি, যে যদি তোমাদের কোনো সমস্যা হয়, জাল হাদিস তৈরি করা হয়েছে, সেই জাল হাদিসে বলা হয়, ইজা আয়াত কুমুর উমুরা ফা আলাইকুম বি আসহাবিল কবর, যখন তোমাদের কোনো সমস্যার সৃষ্টি হবে, তখন সেই সমস্যার সমাধান নেওয়ার জন্য তোমরা কবরবাসীর শরণাপন্ন হয়ো, এরকম জাল হাদিস তৈরি করা হয়েছে। শাইখুল হাদিস ইবনে তাইমিয়া বলছেন, হাযাল হাদিসু কাযাবুন ওয়া মুফতারুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস মিথ্যা হাদিস, মিথ্যা নামে করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে। আর মিথ্যা হাদিস করলে অবস্থা কি হয় তাও আমরা ভালো করে চিনি। তো মোট কথা হচ্ছে, কবর পূজার বাড়াবাড়ি এই ভাবে শুরু হয়েছে যে আমরা মিথ্যা কাহিনী, কিসসা কাহিনী শুনি, আর আমরা যে মিথ্যা হাদিস করা হয় এগুলাকেও শুনি, তারপরে ওলিদের ব্যাপারে আমাদের বাড়াবাড়ি, ওলিদের ব্যাপারে, নেক লোকদের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে কবর পূজা শুরু হয়ে গেছে। আমরা আসলে মনে করি যে আমার সমাজে, আমাদের সমাজে কিছু হয়তো মানুষ এমনও আছেন যারা মানে যারা ওলি, মানে ওলি এক শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক, এক মানে নির্দিষ্ট কিছু লোক আছে যারা ওলি, তাদেরকে আমরা দলি মনে করি, এবং তাদেরই কিছু পাওয়ার আছে, তারাই কিছু কারামত দেখাতে পারেন, তারাই কিছু বানা বিগাড়তে পারেন, এই একটা আমাদের মধ্যে ধারণা হয়ে আছে। কিন্তু না, কথা হচ্ছে ভাইরা, আমার আল্লাহর ওলিকে এটা আমাদেরকে চিনতে হবে। আমি আপনি আল্লাহর জমিনের সকল নেক বান্দা যারা আল্লাহকে ভয় করে তারা সকলেই হচ্ছে আল্লাহর কি, আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য এটা জরুরি নয় যে আপনাকে কোনো কারামত দেখাইতে হবে, হাওয়াতে উঠতে হবে, আগুনে চলতে হবে, পানি পানি দিতে, নদী পানি দিতে হবে। আমাদের শাহজালাল সাহেব নবী পানি দিয়েছিলেন, মুসাল্লা বিসাই দিয়ে একটুকু পানি লাগেনি, প্রখর নদী, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে গিয়ে বলে নদী পানি দিয়েছেন, এমনি মুসাল্লা বিসাই দিয়ে পানি দিয়ে দিয়েছেন, এসব ওলির কারামত দেখাইতে হবে। আর আমরা কি করি বলে, বিশ্বাস করি না, করি না, শুনেছেন না, শুনেন নাই? হ্যাঁ, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে গেছিল ফিরোজ শাহ, যখন দিল্লির বাদশাহ ছিল, তখন এই ফকিরের দলকে পাঠাইছিল, আর ফকিরের দলের নেতা ছিলেন কে, শাহজালাল সাহেব, যার কবর আমাদের বাংলাদেশের মাটিতে আছে। এই যখন গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে গেল, সামনে হলো প্রখর নদী, চরম স্রোত, এই নদী পাড়ি দিবে কেমন করে, সমস্ত ফকিরের চিন্তাই ভুগছে। তখন শাহজালাল বলছে, অসুবিধা নাই, বিসমিল্লাহ বলে মুসাল্লা বিছাই দিল, বলে তোমরা সব আমার পিছনে এসো, বিসমিল্লাহ বলে মুসাল্লা পা দিয়ে নদী পাড়ি দিল, নাটকে হয় এগুলা, আর মানুষ শুনে বিশ্বাস করে, বাবরে বাবা, এত বড় ফকির, এত বড় আল্লাহর ওলি। আমি এই কথা বলছি যে শাহজালাল সাহেব ভণ্ড ছিলেন, আমি কথা বলছি না, তিনি কেমন ছিলেন আল্লাহ ভালো জানেন, তিনি যদি ভালো থাকেন তার ভালোর জন্য তিনি ভালাই পাবেন, আমাদের কোনো লাভ হবে না। আমি এই কথা বলছি, তিনি ভণ্ড, তিনি বদমাস, তিনি শয়তান, তা বলছি না, তিনি কেমন ছিলেন আল্লাহর নেককার দিনদার পরেজগার বান্দা যদি থেকে থাকেন, তার লাভ তারই হবে, আমাদের কিছু হবে না। তবে এই কিসসা কাহিনী, এই সমস্ত অবাস্তব ঘটনাগুলি এগুলো নয় যা সাহাবীদের জামানায়, নবীর জামানায় ঘটনা, নবী যা করতে পারেন না সাহাবীরা যা করতে পারে, তাই কাণ্ড কাণ্ড কারখানা এরা করে দেখাই দিবে, আর আমরা বিশ্বাস করব আগুনে চলা, পানিতে চলা, আর হাওয়াতে উড়া, এগুলো কোনো কারামতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা কারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে, তারা কি, তারা আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি হওয়ার জন্য কারামতই দেখাইতে হবে, এরকম কোনো শর্ত নেই। কারামতি শুধু তারা দেখায় যাদের কাছে শয়তান আসে, কাদের কাছে, যাদের কাছে শয়তানের তারাই কারামতি দেখাবে। আল্লাহ বলছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাযালু শায়াতিন তানাযালু আলা কুল্লি আফাকিন আসীম। তাদের কথা কি বলে দেব না যাদের কাছে শয়তান যায়? আরে ওলিদের কাছে শয়তান আসে না, ভন্ডদের কাছে শয়তান যায়। তাদের কথা কি বলে দেবো না যাদের কাছে শয়তান যায়? শয়তান যায় তাদের কাছে যারা পাপি মিথ্যুক, আফাকিন আসীম, মিথ্যুক পাপি, এদের কাছে শয়তান যায়। শয়তানের সাহায্যে তারা কিছু কারামতি দেখায়। আগুনে চালার ব্যাপার কোনো বিচিত্র ব্যাপার না, গাইবি খবর বলে দেওয়া কোনো বিচিত্র ব্যাপার না, হাত দেখে বলে দেওয়া কোনো বিচিত্র ব্যাপার নয়। এগুলি কারামত নয়, এগুলো ভণ্ডামি, এগুলো চালাকি, এগুলো ভেলকিবাজি, যেগুলি আমরা বুঝি না। বিরাট দরবার মনে করিলেন, দরবারের গেটে দাঁড়িয়ে আছে বা ভক্তরা দাঁড়িয়ে আছে, এক সাহেব বহু দূর থেকে আসছে, দূর থেকে আসতে পরে এবারে ভক্তরা তো মেন গেটের সামনেই আছে, আর বাবা তো আছেন ভেতরে ঢোকা, ওলি সাহেব ভেতরে আছেন, বাইরে আছেন ভক্তরা, ইনি আসছেন এক গ্রাম থেকে, তারপরে হাজির হলো ভক্ত থেকে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই কোথেকে আসছেন, অমুক গ্রাম থেকে আছে, অমুক ডিস্ট্রিক্ট থেকে আসছে, ভাই নাম কি, এই নাম, ভাই কি সমস্যা নিয়ে আসছেন, ভাই এই এই সমস্যা আমার, এদিকে কিন্তু স্পিকার লাগা আছে ওলি সাহেবের কাছে, এখানে কথা হচ্ছে ওলি সাহেব, কিন্তু ওই কথাগুলি সব এগুলো কোনো বিচিত্র ব্যাপার, এগুলো কোনো আজকালকার জামানায় কোনো বিরাট কোনো চিন্তার ব্যাপার। এবারে যখন বাবা সাহেবের কাছে গেছে, তখন বাবা সাহেব বলছেন মাশাআল্লাহ আব্দুল সাত্তার, অমুক ডিস্ট্রিক্ট থেকে এসছো, এই সমস্যা নিয়ে আসছো। আব্দুল সাত্তারের মনে তো চরম ভক্তি সৃষ্টি, সুবহানাল্লাহ, আমার কথা বলার আগে ওলি সাহেব বললে এত বড় আলী, এত বড় কামেল পীর সাহেব, আমার মনের কথা বুঝতে পারলো, কোথায় থেকে এসেছি তাও জানতে পারলো, আমার নামও জানতে পারলো। এইভাবে মানুষের মনে একটা ধারণা সৃষ্টি হলো যে ওলিদের হাতে কিছু আছে, তাদের পাওয়ার আছে, এই মনে করে তাদের কবরে যাওয়া, মৃত্যুর পরে তাদের কাছে মানত করা শুরু করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন, আমার নবী বলছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, যেমন মরিয়মের পুত্র ঈসাকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল, আমাকে নিয়ে খবরদার ওরকম বাড়াবাড়ি করবে না। ইন্নামা আনা আব্দুহু, আমি আল্লাহর একজন অসহায় বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, অতএব খবরদার, খবরদার শুধু এতটুকুই বলবে, আল্লাহর বান্দা এবং তার রাসূল, এছাড়া আমি আর কিছুই নয়। আমার নবী বলছেন কিছুই নয়। এরা কারা যাদের কবর মাজার হয়ে বড় বড় ওলি হয়ে বসে আছে, এরা কারা চিন্তা করুন। প্রতিটি মানুষের উচিত নবীকে একদিকে রাখুন, এই লোকগুলিকে একদিকে রাখুন, নিয়ে গবেষণা করে বলুন নবীকে এরা কে। নবী বলছেন আমি একজন একজন অসহায় বান্দা, আর এরা কারা? এরা নবীর উম্মত, এরা নবী নয়, কেউ নবী না, এরা সব নবীর উম্মত, এরা সাহাবীও না, এরা সব নবীর উম্মত, এরা ওলি হয়ে গেছে, এরা বলে সব কিছু করতে পারে। আল্লাহর নবী বলছেন আমি একজন আল্লাহর অসহায় বান্দা, ফাকুলু আব্দুল্লাহে ওয়া রাসূলুহু, এছাড়া আমি আর কিছুই না, খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। কিন্তু সমস্যা হয়ে গেছে, আজকে বলুন হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত কত নবী দুনিয়াতে আসছিলেন, তাদের কবরগুলি কোথায় আছে বলুন তো? কেউ জানে কোন নবীর কবরের অস্তিত্ব আছে, চিহ্ন আছে? আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, কেন বলেন তো? আল্লাহু আকবার। যারা সামান্য একজন আল্লাহর নবীর বান্দাকে নিয়ে, সেই বান্দা ঠিক মতো নামাজ পড়তো কি না জানি না, মোচে দাড়িতে সমান একবার মুখ দেখা যায় না, মাজারে বসে বসে গাঁজাই টান মারে, মরার পরে ওলি হয়ে যায়, হ্যাঁ মরার পরে কবরে গিয়ে মাজারে বিরাট ওলি বাবা হয়ে বসে আছে, এদের নামাজেরও ঠিক ছিল না, ইয়ে কে? আর এই নবীরা কারা ছিলেন, সাহাবীরা কারা ছিলেন, কোথায় তাদের কবর? আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ বান্দাদের প্রকৃতি সম্পর্কে জানেন, বান্দাদের অভ্যাস সম্পর্কে জানেন, বান্দাদের মধ্যে কি কি কুঅভ্যাস আছে আল্লাহ ভালো করে জানেন। নবীদের কবরের যদি চিহ্ন থাকতো, এই বান্দারা যে ছেড়ে কথা কইবে না, এটা আল্লাহ ভালো করেই জানতেন, তাই নবীদের কবরের চিহ্ন মিটিয়ে দিয়েছে। এরা যখন নবীকে পায়নি, তখন এই টাঙ্গি মোচলা বাবাকে পেয়ে এর কবরই তাদের মনের খেদ মিটাইতে আছে, নবী তো পাইনি তো কি করবে, এদেরকে নিয়ে যাওয়াই কই, এদেরকে নিয়ে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর বিরাট হিকমত। যে নবীর কবর আছে, সে নবীর কবরের আল্লাহ হিফাজত করছেন, বুঝতে পারলাম? আল্লাহর নবীর কত সাহাবা ছিলেন, কোথায় তাদের কবর? কিছু সাহাবি আমরা জানি কুবাতে আছেন, মদিনাতে আছে, বাকি কত সাহাবি কোথায় মারা গেছে, আল্লাহু আকবার, কোথায় শহীদ হয়েছেন, কত যুদ্ধে গেছেন, কোথায় শহীদ হয়েছে, আল্লাহর জমিনে কোথায় কোথায় শহীদ হয়েছে, কেউ জানে না। আল্লাহ কি করেছেন, উজ্জ্ব করে দিয়েছেন। কেন? সাহাবিদের কবর যদি এরা পায়, তাহলে এরা যে কি করবে এটা ভালো করেই জানেন। মক্কাতে একটি গাছ ছিল, বুঝতে পারলেন, যে গাছের নিচে বসে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুর রিজওয়ান সাহাবীদের সাথে বায়াত গ্রহণ করেছিলেন উসমানের খুনের বদলা নেবার জন্য, সেই গাছটা সম্পর্কে বলা হয়েছে একজন সাহাবী মুসাইয়্যিব, তিনি বলছেন যে দুই বছরের পরে এই গাছের আর চিহ্ন দেখা যায়নি, আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। কেন? কারণ মানুষ যদি ওই গাছটা এখন পেত, তা বলতো আল্লাহ হবে, এই সেই গাছ যে গাছের নিচে আমার নবী বসে বসে বায়াত গ্রহণ করেছিল, এই গাছ দেখ। করতো না, এর থেকে পাওয়ারফুল গাছের কথা হয় যে গাছের নিচে আমার নবী বায়াত করেছেন। কিন্তু আল্লাহর নবী কে গাছের নিচে বায়াত করেছিলেন এই মনে করে যে গাছটার খুব বরকত আছে, গাছ ছিল ছায় বসে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু যেহেতু মুসিবত হতে পারে, যেহেতু মানুষ এটার পুজো শুরু করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশলে সেই গাছের চিহ্ন মিটিয়ে দিয়েছে। মানুষ মানুষের অভ্যাস মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। আজকে সমাজের দিকে আপনি তাকিয়ে দেখেন, আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখে দেখবেন আমরা আর আমাদের পাশাপাশি হিন্দু আর মুসলিমরা এদের মধ্যে কোনোই ব্যবধান নাই। তৌহিদের এই চিরসেবক ভুলে গেছি আর শেতক বীর দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লুটাইছি, বুঝতে পারলে? ওদের দুর্গার আমাদের দরগা, পার্থক্য আছে দুর্গা দরগা। ওদের যেমন রামনারায়ণ ওদের তেমন মানিক পীর, কোথায় আমাদের পার্থক্য? ওদের রাম ওদের নারায়ণ আমাদের তো মানিক পীর, পীরের তো ছড়াছড়ি। ওদের কড়াই ও দইয়ের সাথে মিশে গেছে মোদের ক্ষীর, সবে বরাতের ক্ষীর, এইসব পিঠে। ওরা যেমন কলা দই বিভিন্ন পূজাতে করে, আমাদেরও খুব ক্ষীর কি বলে আপনার কলা, আর আমাদেরও আছে কি সবে বরাতের পরোটা। পার্থক্য কোথায় ভাইরা? আমার হিন্দুরা মন্দিরে গিয়ে প্রণাম করে, মন্দিরে রাখা মূর্তির সম্মানে দাঁড়িয়ে প্রণাম করে, আমরাও কবরে গিয়ে মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে শুধু প্রণাম করি না বরং সাজদাও করি। হিন্দুদের আছে রাম লক্ষ্মণ ইত্যাদি, আমাদেরও আছে শাহজালাল আব্দুল কাদের জিলানি আর অন্যান্য অনেকেই আছে। হিন্দুরা বিপদে পড়লে রাম বলে ডাক পড়ে, আমরা মুসলমানরা বিপদে বলে ইয়া আলী ইয়া গওস ইয়া উমুক ইয়া তমুক বলে কি করি ডাক পড়ে। হিন্দুদের পবিত্র স্থান আছে গয়া কাশে, সেখানে যায় তারা পবিত্র হওয়ার জন্য। আমাদেরও পবিত্র স্থান আছে, আব্দশী আছে, শাহজালালের মাজার আছে, আজমির শরীফ আছে, পাথর চাপড়ি আছে, আরো অনেক কিছু আছে যেখানে আমরা যাই জিয়ারত করার জন্য। না যাই না, আমরা সেখানেও যাই। হিন্দুরা তাদের গুরুজন তাদের পণ্ডিতদের হাত পায়ে চুমা দেয়, আমরাও আমাদের পীরের হাত পায়ে চুমা দিই, চুমা দিতে পীরের বুড়ো আঙুলটাকে আমরা শুরু করে ফেলাইছি, বুঝতে পারলে? এত চুমা দিতে হয় হিন্দুদের। এরা বড় বড় এই সমস্ত মানে যাদের পবিত্র স্থানগুলি আছে এই পবিত্র স্থানগুলিতে হিন্দুরা বার্ষিক মেলা লাগায়, আমরাও কবরে মাজারে উরুষ লাগায় প্রত্যেক বছরে। বিভিন্ন অলির কবরে মাজারে উরুষ হয় না, হয় না নির্দিষ্ট সময়ে হয়। আর এই মাজার উরুষগুলোতে যে কি হয় তা আমরা খুব ভালো করে জানি, যারা যায় তারা বুঝতে পারে যে এখানে কি হয়। কোন এমন পাপ আল্লাহর জমিনে নাই যে পাপ এদের কবরে হয় না। হিন্দুরা তাদের পণ্ডিত এবং তাদের গুরুদের নামে প্রশংসায়, তাদের মূর্তির প্রশংসায় মন্দিরে গিয়ে কি বলে আপনার ভজন গায় ভজন, আমরাও ওই কবরে আর মাজার গিয়ে কওয়ালি গায়। পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই, সব মিশে গেছি আমরা একসাথে মিশে গেছি। এলাহাবাদ মানে মেডিকেল কলেজে একজন ডাক্তার, বড় ডাক্তার সার্জন, আল্লাহর তৌফিকে আল্লাহর করুণায় তার মধ্যে হেদায়েত ঢুকে যায় এবং সে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে সেখানে হিন্দু পরিবেশে বসবাস করা তার জন্য কঠিন হয়ে যায়। তখন সে তার স্ত্রীকে নিয়ে দিল্লি চলে যান, সেখানে বসবাস শুরু করে। দিল্লিতে গেলে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় দর্শন করতে গেলে সেখানে একটা আছে আমাদের নিজামুদ্দিন আউলিয়ার মাজার, আছে না? নাই মাশাআল্লাহ, মনে রাখবেন এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার, এই নিজামুদ্দিন আউলিয়ার এই সেন্টার হচ্ছে সারা বিশ্বের তবলিগীদের মেন সেন্টার, বুঝতে পারলেন? সারা বিশ্বের তবলিগীদের মেন মার্কাজ হচ্ছে কোথায়? নিজামুদ্দিন আউলিয়া, যেখানে আছে কবর, যেখানে আছে মাজার। ইনি ডাক্তার সাহেব বলছেন, আমার বিবেক নিয়ে সেখানে মাজারে গেলাম, দেখলাম মাজারের কবরের সামনে দাঁড়িয়ে আছে অনেক মহিলারা হাতে ফুল নিয়ে, হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী নবাগত মুসলিম, তার অত তহিদের জ্ঞান নাই, তিনিও একটা ফুল কিনে কবরে ওই মহিলাদের কাতারে দাঁড়িয়ে গেছে। আমি বলছি, কি ব্যাপার, তুমি আমার ফুল কিনে দাঁড়াই গেলে কেন? তো বলছে, এই সবাই দাঁড়িয়ে আছে, আমিও দিব ফুল। কই এদিকে সরে এসো, কই তুমি জানো না, এই মৃত্যু পূজা থেকে বাঁচার জন্য আসছি আমরা ইসলামের মধ্যে, এই মৃত্যু পূজা থেকে, এই মুর্দার পূজার থেকে আমরা ইসলাম গ্রহণ করে আবারও যদি কবরে ফুল দিই তাহলে পার্থক্য থাকলো কোথায়? আমার ইসলাম গ্রহণ করে লাভ কি হবে? বাস্তব না অবাস্তব? বাস্তব তো ভাইয়ের। আমার কথা হচ্ছে যে মানুষ এইভাবে চলে যাচ্ছে, হিন্দু আর মুসলিম আমরা এমনভাবে মিশে গেছি যে কোনোই পার্থক্য আমাদের তাদের মধ্যে নেই। এখন আসি বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পূজা থেকে আমাদেরকে দূরে রাখার জন্য কত কি এবং কি চিকিৎসা বা কি ফর্মুলা দিয়ে গেছেন, যে ফর্মুলার উপরে আমল করলে আমরা কবর পূজা থেকে বাঁচতে পারবো। এক নম্বর আল্লাহ নবী বলছেন, যা করলে কবর পূজা থেকে আমরা বাঁচতে পারি, যে কবরের ওপরে মসজিদ নির্মাণ করা যাবে না। কবরের ওপরে কি করা যাবে না? মসজিদ নির্মাণ করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত ছটফট করতে আছেন, মৃত্যু যন্ত্রণার ভুক্তি আছেন, চাদর দিয়ে মুখ ঢাকার একটু আরাম হলে চাদরটা মুখ থেকে সরিয়ে নিচ্ছেন, আর এই অবস্থায় তিনি বলতে আছেন, লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহি মাসাজিদ ইউহাদ্দারু মা সারাউ। আল্লাহ লানত হোক ইহুদি ও খ্রিস্টানদের উপরে, তারা নবীদের কবরগুলোকে মাজারে পরিণত করেছে। ইউহাদ্দারু মা সারাউ, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতদেরকে সতর্ক করতেছিলেন ওই কাজ থেকে যে কাজ তারা করেছিল, অথবা আমার উম্মত যেন কবরগুলিকে মসজিদে পরিণত না করে। হাফসা কি বলে আপনার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি হাফসায় একটা গির্জা দেখেছিলেন, সেই গির্জার নাম ছিল মারিয়া, তাতে ছিল কিছু মূর্তি। আল্লাহ নবীকে এই গির্জার কথা বললেন আর সেখানে রাখিত মূর্তির কথা বললে আল্লাহ নবী বললেন, উলাইকা কওমুন ইদা মাতা ফীহিমুল আব্দুস সালেহ আদির রাজুলুস সালেহ বানাউ আলা কবরিহি মসজিদা ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার উলাইকা হুম শিরারুল খালক ইনদাল্লাহ। আল্লাহ নবী বলছেন এরা হলো সেই জাতি যারা তাদের মধ্যে কোনো নেককার দিনদার মানুষ মারা গেলে তাদের কবরকে তারা মসজিদে পরিণত করত এবং সেখানে তারা এই থেকে নিকৃষ্টতম সৃষ্টি যারা নবীর কবরকে মসজিদে পরিণত করে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কবর পূজা থেকে বাঁচানোর জন্য এই কথা বলে গেছেন যে খবরদার কবরকে মসজিদে পরিণত করো না। দুই নম্বরে আল্লাহ নবী বলছেন কবরে নামাজ পড়া যাবে না, আর কবরে কবরের দিকে মুখ করেও নামাজ পড়া যাবে না। কবরে নামাজ পড়া যাবে না, কবরের দিকে মুখ করে নামাজ পড়া যাবে না, আর কবরে বসাও যাবে না। আল্লাহ নবী বলছেন যে লা কি বলে আপনার লা তাজলিসু আলাল কুবুর, খবরদার কবরে বসবে না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, আর কবরের দিকে মুখ করে নামাজও পড়বে না। কবরে বসাও নিষেধ, কবরের দিকে মুখ করে নামাজ পড়াও নিষেধ। বসা নিষেধ কেন? কবরবাসীর সম্মানার্থে, কবরের সম্মান করতে হয়, কবরকে দলিত মথিত করতে হয় না, কবরের হেফাজত করতে হয়, কিন্তু কবরের পূজা করতে হয় না। কবরের বসার ব্যাপারে আল্লাহ নবী আরো নিষেধ করে বলছে, লা ইয়াজলিসু আহাদুকুম আলা জামরাতিন فتهرق ثيابه حتى تخلص الى جلده خير له من ان يجلس على قبر। কোন মানুষ যদি আঙ্গু একবারে আগুনের আগারের উপরে বসে যে আগুন তার কাপড় পুরো চামড়ার সূত্র জ্বালিয়ে দিবে, এটা তার জন্য ভালো কবরে বসার থেকে। অতএব কবরে বসে নিষেধ করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজালু মিন সালাতিকুম, ইজালু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়ালা তাজালুহা কুবুরা, তোমরা তোমাদের নামাজের কিছু অংশ বাড়ির জন্য রেখে নাও, বাড়িতে পড়ো এবং বাড়িটাকে কবরস্থান বানিয়ে দিও না। কেন? কবরে নামাজ হয় না। বাড়িতেও যদি কেউ নামাজ না পড়ি তাহলে বাড়িটাও কবর হয়ে যায়। ওই জন্য বলা হয়েছে সুন্নত নফল নামাজগুলি বাড়িতে পড়াই কি উত্তম। তো কবর থেকে বাঁচানোর জন্য এরকম নিষেধাজ্ঞা জারি করেছেন। অনুরূপ ভাবে আল্লাহ নবী বলছেন যে কবরগাহকে ঈদগাহ বানাইও না, মানে উৎসবের স্থল বানিয়ে দিও না। কবর কোনো উৎসবের স্থল নয়, কবর শুধু কবরবাসীদের, মারা যাবার পরে তোমাদের করণীয় কিছুই না, কবর কবর থাকবে, তোমাদের কাজ তার হিফাজত করা, সেখানে বার্ষিক জিয়ারত, সেখানে যাওয়া আসা এবং তাকে প্রদর্শনী করে তোলা, ঈদগাহ বানিয়ে দেওয়া, উৎসব স্তর বানিয়ে দেওয়া, এটা হচ্ছে নিষেধ। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ নবী দোয়া করে বলেছেন, আল্লাহ গো লা তাজআলু কবরি ঈদা, আল্লাহ আমার কবরটা জানে ঈদে পরিণত না হয়, এ মানুষ তোমরা কবরটাকে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা তোমাদের ঘরগুলি কবর কি বলে আপনার কবর বানিয়ে নিও না, আর আমার কবরটাকে ঈদগাহ বানিয়ে নিও না। মানে এখানে উৎসবের জন্য বার্ষিক কোনো একটা নির্দিষ্ট টাইমে এসে এখানে আমার কবরে জিয়ারত করে আসবে, এরকম খবরদার করো না। কারণ কবর কবরই, কবরের জন্য জিয়ারত করা যায় না, কবরের উদ্দেশ্যে সফর করা যায় না, এবং কবরে এসে তাকে বার্ষিক ঈদগাহ বানানো যায় না। এরকম কাজ করার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তবে কবরের জিয়ারত করা যাবে, কবরে কি করা যাবে, জিয়ারত করা যাবে। আপনি যাচ্ছেন, আপনার গ্রামে কবর আছে, আপনার মায়ের কবর আছে, আপনার বাপের কবর আছে, আপনার আত্মীয় স্বজনদের কবর আছে, তাদের কবরে জিয়ারত করুন। তবে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা যাবে না। কোন কবর আছে ওই গ্রামে, চলো ওই গ্রামে একটা কবর আছে জিয়ারত করি, কেন না? কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসে মাসাজিদ, আল মসজিদুল হারাম ওয়া মসজিদুন নববী ওয়া মসজিদুল আকসা। আল্লাহ নবী বলছেন জিয়ারত করার উদ্দেশ্যে কোনো জায়গাতে সফর করা যাবে না তিনটি মসজিদ ছাড়া। মসজিদে হারাম মক্কার মসজিদ, মসজিদে নববী আল্লাহ নবীর মসজিদ যেটা মদিনাতে আছে, আর মসজিদুল আকসা। অর্থাৎ কোনো মানুষ যদি বলে আমি আল্লাহর নবীর মসজিদে নামাজ পড়তে যাব, এর জন্য যদি সফর করে আর এই সফরে যে টাকা ব্যয় করে, এই টাকা তার সৎকাজেই যাবে, নেকি পাবে, কারণ সে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেছিল। যে মসজিদে একবার নামাজ পড়লে 1,000 নামাজের সওয়াব পাওয়া যায়, মসজিদে হারামে একবার নামাজ পড়লে 1,00,000 নামাজের কি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। আর মসজিদুল আকসাতে নামাজ পড়লে 500 নামাজের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। যেহেতু মসজিদের নামাজ পড়তে গেলে এই মসজিদগুলিতে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়, অতএব এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করা যাবে, জিয়ারত করার উদ্দেশ্য না। কিন্তু যখন আপনি মদিনা শরীফ যাবেন নামাজ পড়ার উদ্দেশ্যে নিয়ে, জিয়ারত করার উদ্দেশ্য নয়, তখন যেহেতু আপনি আল্লাহর নবীর মসজিদে পৌঁছে গেছেন আর সেখানে যেহেতু নবীর কবরে আছে, অতএব সেই নবীর কবরে গিয়ে জিয়ারত করুন, সেখানে গিয়ে আল্লাহর নবীর সামনে দুরূদ পড়ুন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে নববীতে যাওয়া যাবে না। তো জিয়ারত করবেন, এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবরে জিয়ারত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবরে জিয়ারত করতে গেলেন, ফা বাকা ওয়া আবকা, তিনিও কাঁদছিলেন আমরাও কাঁদছিলাম। মা তো মায়ের তো বুঝতে পারছেন, মায়ের মায়া তো সবারই আছে। আমার নবী দুনিয়াতে আসার আগেই মাতা দুনিয়া থেকে চলে গেছিলেন, মানে আল্লাহ নবী নবী হওয়ার পূর্বে দুনিয়া থেকে মা চলে গেছিলেন, সেই মায়ের কবরে গেছেন জিয়ারত করার জন্য। তো আবু হুরায়রা বলছেন যে নবীও কাঁদছিলেন আমরাও কাঁদছিলাম। তারপরে আল্লাহ নবী বলছেন যে আমি আল্লাহকে বললাম, আল্লাহ গো আমি কি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব? তো আল্লাহ তাআলা নিষেধ করে দিলে যে না, তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পাবে না। তখন বলল, আল্লাহ গো তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ যে আমি আমার মায়ের কবরে জিয়ারত করব? তখন আল্লাহ বললেন হ্যাঁ, কবরে জিয়ারত করতে পারো। অতএব তখন আল্লাহর নবী তার মায়ের কবরে জিয়ারত করতে গেলেন এবং বললেন, ফাজুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবরে জিয়ারত করো, কারণ কবরে জিয়ারত করলে মৃত্যু স্মরণ হয়। তবে কবরে জিয়ারত করতে যখন যাবেন তখন কবর আল্লাহর কাছে দোয়া করবেন না, কবর বাসীদের জন্য কি করবেন? দোয়া করবেন। কবর ওয়ালার কাছে দোয়া করবেন না, কবর ওয়ালার জন্য দোয়া করবেন এবং কবরে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুম নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিরাট উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হচ্ছে কেবল আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়া এবং আল্লাহকে একচ্ছত্র মালিক, একচ্ছত্র উপাস্য বলে স্বীকার করা। বিপদ আপদ সব কিছু তিনিই দেন, তিনিই দূর করেন, ছেলে দিলে তিনিই দিবেন, না দেওয়ার থাকলে তিনি দেবেন না। কোনো কবরে কোনো মাজারে গিয়ে খবরদার কোনো মানত করার জন্য, কারো কাছে কিছু পাওয়ার জন্য, কারো কিছু কোনো চাওয়ার জন্য খবরদার যাবেন না। সব থেকে আশ্চর্যজনক কথা আপনি চিন্তা করে পারবেন না যে বর্তমানে অনেক এমনও মাজার আছে যারা কোনো এক জামানাতে দেশের নেতা ছিলেন, সেই নেতারা তাদের মৃত্যু ঠেকাতে পারেনি, সেই নেতারা তাদের বিপদ ঠেকাতে পারেনি, আল্লাহর আকাশে উড়ে গেছে, বোম দিয়ে ফাটাই দিয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে, তাদের টুকরো লাশগুলিকে কুড়িয়ে নিয়ে দাফন করার পরে আবার উলি হয়ে গেছে। পাকিস্তানে যান, ভুট্টোর মাজার বিরাট মাজার, বুঝতে পারলেন, জিয়াউর রহমানের মাজার বিরাট মাজার, এবং আমাদের দেশে অনেক নেতাদের মাজার আছে যারা মরার পরে ওলি হয়ে গেছে, তারা কিন্তু জীবদ্দশায় তাদের বিপদে ঠেকাতে পারেনি, এখন মানুষের বিপদ ঠেকাইতে আছে, মানুষের বিপদ এখন ঠেকাইতে আছে, কবরে গিয়ে কবরে গিয়ে পচে গিয়ে মানুষের বিপদ তারা ঠেকাইতে আছে। এত পোকা মানুষ চিন্তা করে না যে যে নিজেকে বাঁচাতে পারলো না, বোম রাখা ছিল তার ফ্লাইটের মধ্যে, তার হেলিকপ্টারের মধ্যে বোম রাখা ছিল, সেই বোম ফুটে তাকে টুকরো টুকরো করে দিল, ভুট্টুকে ফাঁসি দিয়ে দিল, আরো কতজনকে ফাঁসি দিয়ে উড়াই দিল, শেষ হয়ে গেল। এরা মরে গিয়ে ওলি হয়ে যায়, মানুষকে ছেলে দেয়, মানুষের বিপদ দূর করে কবরে গিয়ে, এত বোকা মানুষ আমরা হয়ে গেছি, এটুকু চিন্তা করতে পারি না। তো ভাইরা, আমার কথা হচ্ছে মরগের মাথার আছে একটা পাকিস্তান, মরগের মাথা খালি মরগ আর মরগ, মানে মরগ দিয়ে বাপরে বাপরে খালি মরগ, আল্লাহ আকবার, আল্লাহর এই মরগ মানুষকে ফজরের জমায় জাগাই দেয় নামাজ পড়ার জন্য, এই মরগ আজান দেয়, এই মরগ আল্লাহর তৌহিদের গান গায়, আর এই মরগকে পেশ করে বাবার বাজারে এই মরগ মনে মনে বলে, হায় রে আল্লাহ, আমি তো আল্লাহ ছাড়া কাউকে বুঝি না, আমি আল্লাহ ছাড়া তো কাউকে ডাকি না, আমি ফেরেশতাকে দেখতে পাই, ফেরেশতা দেখলে বাং দিয়ে মানুষকে উঠাইয়ে দিই, আজান দিয়ে মানুষকে উঠাই দিই ফজরের নামাজের জন্য, আর তোমরা আমাকে গায়রুল্লাহর নামে মানত করেছো। আল্লাহর জমিনে যা কিছু আছে মানুষ আর জিন ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে তারা চিনে না, আল্লাহ ছাড়া কারো পূজা তারা করে না, সকলে নিজের নিজের ভাষায় শুধু তৌহিদেরই গান গায়। এই মানুষ আর জিন হয়েছে এমন বোকা মানুষ, এরা বুদ্ধিতে চাঁদে চলে গেল, সফরে চলে গেল, কতই কি করলো, আল্লাহর জমিনের সমস্ত সৃষ্টিকে নিজের বুদ্ধি তারা আয়ত্ত করে ফেললো, কিন্তু আল্লাহকে চিনতে পারলো না। দিনের ব্যাপারে এত বোকা, যে যা বলে তাই মেনে নেয়, যে তাবিজ চায় সেই তাবিজ গ্রহণ করে নেয়, যে যা বলে সব স্বীকার করে নেয়, সব দিক দিয়ে এদের বুদ্ধি আছে কিন্তু দিনের ব্যাপারে বুদ্ধি নেয় বলে কে জানে, হতেও পারে বলা যায় না, বাবাদের নামে এসব বরাবরই কথা বলা ঠিক নয়, ঘাটটা বেঁকাই দিবে, আছে না নাই, আল্লাহু আকবার, যত আস্তানা যত পিত্তরা তার তালা দেখবেন বাসের লাইনে বেশি, কেন বাসের ড্রাইভার বেশি ভয় পায়, ট্রেনের লাইনে খুব কম, কারণ ট্রেন তো আর থামবে না, ট্রেন তো থামবে না, কিন্তু বাসের লাইনে বেশি, অথচ যদি কোনো আস্তানা দেখে ড্রাইভার তো থামবে, কেন ওর ভয় আছে কি জানে আমার বাস উল্টাই যায় না কি না। এই যে মানুষের দুর্বলতা, ইমান না থাকলে শয়তান আমাদেরকে নিয়ে খেলা করে, মজবুত ইমান থাকলে শয়তান এগুলো সুযোগ
কোনদিন পায় না। আল্লাহ আকবার, এরা কি করতে পারে? এরা বলে বাস উল্টাই দিবে। তো ভয়, এরকম ভয় করা শিরিক, মনে রাখবেন। ভয় একটা প্রাকৃতিক ভয়, যেমন বাঘকে দেখে ভয় করা, সাপকে দেখে ভয় করা, আরো যেগুলো জিনিস আছে প্রাকৃতিক ভয়, এগুলি জন্মগত ভয়। বাঘ দেখলে ভয় আসবে, সাপ দেখলে ভয় আসবে, এই ভয়ের জন্য কোনো অপরাধ নয়। এর জন্য আল্লাহ কিছুই আমাদেরকে করবেন যে তুই বাঘে কেন ভয় করলে, তুই সাপকে কেন ভয় করলে, এ ভয় হবে প্রাকৃতিক ভয়। কিন্তু যে ভয় প্রাকৃতিক নয়, জন্মগত, মানে আমার জন্মানো ভয়, আমার সৃষ্টি ভয়, এই যে গাড়ি উঠাই দিবে, বাবা কি জানি কি করতে পারে না, বলা যায় না। এই যে বলা যায় না, এই দুর্বলতা নিয়েই শয়তান আমাদের সব সর্বনাশ করে ফেলেছে। যে কি জানি কার মধ্যে কি আছে। এক সাহেব আমার চলে গেছে তার বিবিকে নিয়ে, MBBS ডাক্তার, নিজের বিবিকে নিয়ে ন্যাংটা ফিরের মাজারে গেছে। কোথায় ন্যাংটা ফিরের মাজারে গেছে, সব বাদ দিয়ে ন্যাংটা ফির, MBBS ডাক্তার, বিবিও ডাক্তার, সেও ডাক্তার। তারপরে বিবি তো বাবা জিন্দিগি তো এরকম ন্যাংটা ফির দেখে নাই। আল্লাহ ভগবান, ন্যাংটা ফির সব একবারে পরিষ্কার ন্যাংটা, এরকম ফিরের বাবা রেখেছে। নিয়ে বলছে তুমি কোথায় আসছো গো, এই ন্যাংটা, এই ব্ল্যাংটা বাবার কাছে। কার মধ্যে কি আছে, আরে কার মধ্যে আবার কি থাকবে, ওর মধ্যে যা ছিল সেটাই তো বেরিয়ে আছে, থাকবে আবার কি। এরকম ন্যাংটা ফির, তুমি MBBS ডাক্তার হয়েছো, তোমার বাপ টাকা খরচা করে তোমাকে পড়াইছে, তোমাকে এই পড়াইছে, এত বিদ্যা বুদ্ধি, মানুষের চিকিৎসা করো, অপারেশন করো, এত বড় ডাক্তার, এই ন্যাংটা ফিরের বাবারা আসছো। তা বলছে বলা যায় না কার মধ্যে কি আছে, এই যে একটা দুর্বলতা, বলা যায় না কার মধ্যে কি আছে, আর কার মধ্যে আবার কি থাকবে। আল্লাহর জমিনে কারো কিছু পাওয়ার নাই, আল্লাহ ছাড়া কারো কিছু পাওয়ার নাই। ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চর্চা করবেন, নবীকে আমার একদিকে রাখবেন, তার জীবনটা ভালো করে পড়বেন, আর মনে করে বলবেন নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। নবীর থেকে পাওয়ারফুল মানুষ দুনিয়াতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। অতএব এই নবীর দ্বারা যদি এই কাজ না হয়, এদের দ্বারাই কবর কোনদিন হওয়া সম্ভব নয়। আমার নবী মরুর পূর্বে বলে গেছিলেন ফাতেমাকে, যে ফাতেমা তুমি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছে চেয়ে যাও, চেয়ে নাও, লাগনি আনকে মিনাল্লাহ শাইয়া, কালকে কিয়ামতের মাঠে আমি তোমার কিছুই করতে। খবরদার ফাতেমা, এটা কথা মনে করো না যে আমি আমার বাবার, আমার শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নবী, এই নবীর দোহাই দিয়ে জান্নাতে চলে যাবো। খবরদার, এরকম ভুল ধারণা নিয়ে যাবে না, তোমাকে বাঁচতে তোমার আমল দিয়ে বাঁচতে হবে, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। এই কথাগুলি মনে রাখবেন, এই জিনিসগুলি সামনে রাখবেন, নবীর জীবনটা সামনে রেখে খালি দেখবেন, তাহলে আপনারা আমার নিজের ফায়সা নিজেই করতে পারবো। যে কাজ নবী করতে পারেন সে কাজ খবরদার এই সমস্ত ভণ্ডরা করতে পারে না, এরা ভণ্ড, বদমাস, শয়তান, এগুলিকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
দু একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মেহমানকে অনুরোধ করছি, বিশেষ করে আজকের আলোচনার সাথে সম্পর্কিত প্রশ্নগুলি। একটি প্রশ্নে আমাদের ভাই একজন প্রশ্ন করেছেন, আমার গ্রামে একটি মাজার ছিল, বর্তমানে তা ভেঙে মসজিদ করা হয়েছে, এর মধ্যে নামাজ পড়া যাবে কি জানতে চাই।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেখেন, কবর ছিল, মাজার ছিল বা কবর ছিল, যাই হোক, মাজারটাকে, কবরটাকে মাজার করা হয়। যদি মসজিদের প্রয়োজনে, মসজিদ ছোট হয়ে গেছে, সেই মসজিদের প্রশস্ততার দরকার, সেই প্রয়োজনে বাধা হয়েছিল এই কবরটি, তাই সেই কবরকে সেখান থেকে স্থানান্তর করা হয়েছে অন্যত্রে, সেই কবর খুঁড়ে যা কিছু ছিল অন্যত্রে পাঠিয়ে দিয়ে মসজিদের প্রশস্ততা করা হয়েছে, এ ব্যাপারে আলেমদের কথা হয়েছে, এতে কোনো বাধা নেই। যেহেতু মসজিদের প্রশস্ততা করার প্রয়োজন ছিল, সেখান থেকে কবর থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন। আসলে প্রথমেই তো আমাদের ভুল হচ্ছে যে আমরা মসজিদে কবর দিই বা বাড়িতে কবর দিই, তখন দেখা যায় বাড়ির এক কাটা জায়গা নিয়ে একটা কবর পড়ে আছে, আর এদিকে ছেলেদের বাস করার জায়গা নেই। তো এই সমস্ত কবরগুলোকে প্রয়োজনের তাগিদে, যারা জীবিত তাদের অধিকার বেশি মৃত্যুদের থেকে, অর্থাৎ সেই কবরগুলিকে, সেখানে যদি কিছু পান, সাধারণ কবরে গিয়ে সেগুলো দাফন করে দেবেন, এবার সেই কবরকে ব্যবহার করা যাবে বা সেই কবরের মাটি কাজে লাগানো যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই হাশেম সাহেবকে জাযায়ে খায়র দান করুক, উত্তম প্রতিদান দান করুক। অত্যন্ত মূল্যবান তিনি বক্তব্য রাখলেন এই মাজার পূজা সম্পর্কে, এবং অনেক তথ্য আপনারা জানতে পারলেন। আর আশা করি ইনশাআল্লাহ তাআলা আর আমাদের এইরকম ভুল হবে না, কবর মাজার সম্পর্কে আমাদের বাড়াবাড়ি হবে না, আর এই শিরকি আকীদা আমল আমাদের থাকবে না। আরেকটি প্রশ্ন এই মাজার সম্পর্কে, আমার বাড়ির পাশে একটি মাজার আছে, সেখানে মসজিদ আছে, মসজিদ আর মাজার দুইটির মাঝখানে এক হাত ফাঁক আছে, এতে নামাজ হবে কি না, এক হাতের পার্থক্য।
মসজিদটা কি বলে আপনার কবরের কেবলাই না কবরের পাশে? কথা হচ্ছে যদি আপনার সামনে কবর হয় আর কবরের উপরে মসজিদ হয়,
তাহলে সেখানে নামাজ পড়া যাবে না এবং সেদিকে মুখ করে না। কবর যদি মসজিদের পাশে হয়, যার সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই, সেখানে আপনার নামাজের কোনো অসুবিধা নেই। কবরের বাউন্ডারি থেকে আলাদা আছে, কবরের সাথে তার কোনো সম্পর্ক নেই, কবরের বাউন্ডারির ভিতরে নেই, এরকম মসজিদে নামাজ পড়াতে আপনার কোনো অসুবিধা নেই।
একবার জিজ্ঞেস করেছেন, ওস্তাদ ইসলামে ভিডিও ক্যাসেট কি মহিলারা দেখতে পারবে?
কেমন ভিডিও ক্যাসেট? যদি ইসলামী ভিডিও ক্যাসেট মানে
আলোচনা
হয়, এটা একটা ওসিলা, এটা একটা কি ওসিলা, দাওয়াতের ওসিলার মধ্যে এগুলোকে গণ্য করা হয়েছে, দাওয়াতের ওসিলার মধ্যে বর্তমান জামানায় ক্যাসেট, ভিডিও, সিডি, তো এই দাওয়াতি ওসিলার মাধ্যমে যেহেতু এগুলো ওসিলা, সেগুলিকে দেখে বা সেগুলি শুনে যদি উপকৃত হওয়া যায় বা তাতে যদি মহিলাদের লাভ হয়, তো আমার মনে হয় যে কোনো অসুবিধার কথা নেই। বাকি শেখ জানেন।
এই ক্ষেত্রে আমার ভাই যে জবাব দিলেন, জবাব ঠিক আছে, তবে একটি কথা আরো সংযোজন করছি, তা হচ্ছে যে মহিলাদেরকে পর্দা করতে বলা হয়েছে কারণ তাদেরকে পুরুষদের জন্য দেখা হারাম, তাই না? পুরুষদের জন্য হারাম যে কোনো মহিলার দিকে নজর দেবে, সেই জন্য মহিলাদেরকে কি বলা হয়েছে, পর্দা করতে হচ্ছে হারাম। কিন্তু মহিলাদেরকে আদেশ করা হয়নি যে তোমরা দেখতে পারবে না, যদি এরকম দেখা হারাম হতো তাদের জন্য পুরুষদের দিকে, একেবারেই দেখা হারাম হতো, তাহলে পুরুষদেরকে বলা হতো তোমরাও চেহারা ঢাকো, না হলে তোমাদেরকে মহিলারা দেখিয়ে নিবে। বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে বোঝা গেল যে রাস্তাঘাটে যখন পুরুষদের দিকে মহিলা বোরখা পরে আছে কিন্তু সেই পর্দা দিয়ে পুরুষদের দিকে চেহারা পড়ছে, নজর পড়ছে, দেখছে, এটা যখন জায়েজ, তাহলে ভিডিওতে যদি কারো ছবি আসে কোনো বক্তার, কোনো আলেমের, আর দিনের কথা এর মাধ্যমে শেখে, তো শরীয়তে আপত্তিকর নয়, যেখানে উদ্দেশ্য সৎ। কিন্তু রাস্তাঘাটেও যদি কোনো মহিলা বদনজরে দেখে, খারাপ নজরে কোনো পুরুষের দিকে দেখে, তো না জায়েজ, কারণ তার নিয়ত খারাপ। সেই জন্য ওই রকমই খারাপ নিয়তে যদি কোনো আলেমের দিকেও দেখে, তো না জায়েজ, কিন্তু ভালো নিয়তে যে তার কাছ থেকে দিন শেখে, উদ্দেশ্য দেখে, তো অবশ্যই সেটি শরীয়তসম্মত এবং বরং এটি নেকির কাজ, কারণ সে সরাসরি দিনের কথা ভালোভাবে শিখতে চায়। যেভাবে আকর্ষণটা হবে সামনে শুনে, সে আকর্ষণটা হয়তো চোখের আড়াল থেকে হবে না। জি,
বাংলাদেশে মাজারপন্থী বা ভণ্ড পীরপন্থী ছাড়াও এমন অনেক পীর আছে যাদেরকে লোকেরা কামেল পীর বলে, যারা মাজার বিশ্বাস করে না, পীরের মুরিদও না, তারাও এসব আলেমদের কামেল পীর বলে। এসব পীর বা আলেমরা অধিকাংশই কওমি মাদ্রাসার শিক্ষক, তারা ইসলামী জলসায় ওয়াজ করে ও
সংক্ষিপ্ত
প্রশ্ন এটাই আর কি, যে কিছু মানুষ এমনও আছে যে যারা কবর পূজার দাওয়াত দেয় না বা কবর পূজা করতে বলে না, কিন্তু তারা বায়াত নেয় এবং তারা কামেল পীর হিসাবে মানুষের সমাজে পরিচিত আর কি। তো মোট কথা হচ্ছে ভাইরা, আমার বায়াত শুধুমাত্র একটি কাজের উপরে গ্রহণ করা হয়েছিল, সেটা হল জিহাদি। জিহাদের কাজের উপরে বায়াত গ্রহণ করা হয়েছিল। এরকম জিহাদি পরিস্থিতি যদি সৃষ্টি হয়, যদি প্রয়োজন হয় জিহাদি শরুত মোতাবেক, আর এরকম ক্ষেত্রে যদি আমাদের কাছ থেকে কোনো একজন নির্বাচিত নিজে, যাদেরকে আমরা নির্বাচন করবো আমির হিসাবে, সে যখন আমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করবে নিজের শরীয়ত বা দিনের হেফাজতের জন্য জিহাদ করার উপরে, তারই উপর শুধু বায়াত হবে, বাকি এইসব বায়াত আর কোনো রকমের বায়াত নয়। বাকি থাকলো এইসব কামেল পীর আর মানে আধা কামেল পীর আর অমুক পীর আর তমুক পীর, এই সমস্ত জিনিসের ইসলামের কোনো অস্তিত্ব নেই, ইসলামে এগুলির কোনো অস্তিত্ব নাই। ভালো যদি কোনো মানুষ হয় তার জন্য সেই ভালাইটা তারই হবে, একে দিয়ে আমাদের কোনো লাভ হবে না। তো মোট কথা, যদি কেউ নিজেকে পীর মনে করে, তো জানতে হবে যে নিজেকে পীর ভাবা মাই হচ্ছে সেই ভণ্ড, কারণ পীর কেউ নেই। আল্লাহ রব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীর দুনিয়াতে আসছিলেন, তিনিই হচ্ছেন আমাদের এক নম্বর স্মরণীয়, তারই স্মরণের বা তারই অনুসরণের মধ্যে আছে আমাদের মুক্তি, এছাড়া মুক্তি দাতা আর কেউ নেই।
আরেক ভাই প্রশ্ন করেছেন যে, একজন বলেছেন নবীর কবর পাকা এবং উঁচু দেখা যায়, এই কথা নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে কোনো ব্যক্তির, যে আসলে কি নবীর কবর পাকা উঁচু?
যাই হোক, আমার প্রোগ্রামের মধ্যে একটি কথা, অনেক সময় অনেক কথা ছুটে যায় আর কি, তাতে একটি কথা এও ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে পাঠিয়েছিলেন যে যত উঁচু কবর আছে সব একেবারে সমান করে দাও, আর যত মূর্তি আছে যা মূর্তি তোমার সামনে পড়বে সব ভেঙে চুরমার করে দেবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে পাঠিয়েছিলেন, আলী আবার একজন সাহাবী হাইয়াদ বিন আসাদ আল্লাহ কি বলে আপনার আবুল হাইয়াজ আল আসাদকে পাঠিয়েছিলেন, যাও ওই কাজে যে কাজে যে কাজে আমাকে নবী পাঠিয়েছিলেন তোমাকে আমি সে কাজে পাঠাচ্ছি, কাজটা কি যত উঁচু খবর আছে সব সমান করে দিবেন আর যে কোনো প্রতিমা পাবে তা ভেঙে চুরমার করে দিবে। অতএব কবর উঁচু রাখা যাবে না এক বিদ্যা দেড় বিদ্যা থেকে বেশি। আল্লাহ নবীর কবর পাকাও না উঁচুও না, জীবনে কেউ দেখেনি যে বলে দেখেছে সে ভুল। চার বছরের জীবনে উনিও ছিলেন আমিও ছিলাম, জীবনে আল্লাহ নবীর কবর দেখতে পাইনি, ওই ফুটাটাই দেখতে পেয়েছি মনে করে নিয়েছি এই দিকেই আছে বাস, বুঝতে পারলেন? তার বাস্তব রূপ সেই কবরের ঢাঁচা কেউ দেখেনি আমরা, অতএব দেখা যায় না, অন্ধকার। অতএব ও যে যদি কেউ বলেছে তর্ক করেছে ভুল, সে নবীর কবরও দেখেনি আর নবীর কবর উঁচুও না, কেমন আছে আল্লাহ জানে, যেমন মাটি হয়েছিল ওই রকমই আছে, সেখানে বা তার সাথে কিছুই করা হয়নি, হুজরাটাকে কবর থেকে এই মসজিদ থেকে আলাদা করেছিল। এটাও কথা বলে দিই যে অনেকের মাঝে এরকমও সন্দেহ আছে যে আমরা আল্লাহ নবী যে বলে মসজিদে নাম কবর করা কবর দেওয়া যায় না বা কবরের নামাজ পড়া যায় না, অথচ নবীর কবর তো মসজিদে, মসজিদ নবীর ভেতরে ঢুকেছে না এখন। কিন্তু মনে রাখবেন যে আল্লাহ নবীর কবর মূল যেটা সেটা কি আল্লাহর নবীর কবর আয়েশার বাড়িতে হয়েছে মসজিদে না, কোথায় হয়েছে আয়েশার বাড়িতে। আল্লাহ আয়েশা বলছেন যে আল্লাহ আল্লাহর নবী ওই দিনেই আল্লাহ তাআলা তাকে তুলিলেন দুনিয়া থেকে যেদিনে তিনি আমার বাড়িতে ছিলেন, কাবাদাহুল্লাহ বাইনা সাহারি ওয়া নাহারি ওয়া দুফিনা ফি বাইতি, নবীকে তুলিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বক্ষে আমার সিনার মাঝে মাথা দিয়ে এবং দুফিনা ফি বাইতি এবং তাকে দাফন করা হলো আমার বাড়ির মধ্যে। অতএব নবীর কবর হয়েছে আয়েশার বাড়িতে মসজিদে না, মসজিদের প্রশস্ততর প্রয়োজন হলে দেওয়াল বেড়ে গেছে কিন্তু বাড়ি বাড়িই আছে, ওই জায়গা ওই রকমই আছে, তার সাথে কোনো কিছুই করা হয়নি। অতএব আল্লাহ নবীর কবর পাকাও না উঁচুও না, যারা বলে এটা ভুল কথা বলে এবং এটা তাদের বদমাশি।
এক ভাই পরামর্শ চেয়েছেন যে আমার বাবা এবং তিন ভাই পীরের মুরিদ, এখন তাদের সম্পর্কে আমার করণীয় কি?
তাদের সম্পর্কে আপনার করণীয় আপনি বুঝতে পারছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি হিকমতের সাথে প্রচেষ্টা নেবেন, যেহেতু আপনি যে জিনিসটা পেয়েছেন, যে পরিবেশটা পেয়েছেন, যে মাহলটা পেয়েছেন, যে কথাগুলি জানতে পেরেছি সেই কথাগুলো কিন্তু আপনার ভাই বা আপনার বাপ মাদের কাছে পৌঁছেনি, তারা তাদের কথা নিয়ে আছে, তারা তাদের সমাজ নিয়ে আছে, তারা সেই জিনিসটাকে ভালো মনে করছে, তাদের কাছে আপনার জানা জিনিসগুলি হিকমতের সাথে পেশ করতে হবে, তাদেরকে বোঝাবার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ চাইলে আপনার দ্বারাই আপনার ভাই বোন এবং আপনার গ্রাম সংশোধন হয়ে যেতে পারে, আল্লাহর কাছে তৌফিক কামনা করে তাদেরকে বাঁচাবার চেষ্টা করবে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। যদি আপনার প্রচেষ্টা আপনি সফল হন তবে এভাবে নেমা আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, আর যদি আপনি প্রচেষ্টায় সফল নাও হন আপনি সওয়াব পাবেন, তারা হয়তো বঞ্চিত হবে।
এক ভাই প্রশ্ন করেছেন আমাদের হাশেম ভাইয়ের বক্তব্যের উপর যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোন নবীর আলাইহিস সালাম এর কবর চিহ্ন নেই, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের চিহ্ন মদিনায় থাকার কারণ কি?
তবে আপনি একটি কথা হয়তো শুনতেও ভুল করেছিলেন, আমি বলেছিলাম আল্লাহর নবীর একেবারে কোন নবীর কবরের চিহ্ন নাই, যার যার কবর আছে তার হিফাজত করেছেন আল্লাহ, আর বুঝতে পারছিলেন না পারেনি, আর যার কবর আছে তার মানে যার চিহ্ন আছে তার আল্লাহ কি করেছেন, আমার নবীর কবর আছে আল্লাহ কি করেছেন হেফাজত করেছেন, কেমন হেফাজত করছেন, সেখানে বারবারই করতে গেলে পুলিশে ডান্ডা খেতে হয়, আল্লাহ হেফাজত করেছেন না করেননি? এখন এই কবর যদি আমাদের হাতে দিত আল্লাহ আকবার, নবীর কবর যদি পাইতাম তা আল্লাহ তাহলে এমন লোকের কবর এমন লোকের হাতে নবীর কবর দিয়েছেন যারা পাক্কা তাওহীদবাদী, এখানে বাড়াবাড়ি চলবে না। তা আমি বলেছিলাম যে কোনো নবীর কবরের চিহ্ন নাই, যদি কারো আছে তার আল্লাহ হেফাজত করছেন।
আমাদের দেশের কবর পূজারীরা চাই নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের পূজা করতে, এই জন্য আমার ভালো করে মনে আছে মদিনায় ছিলাম, তিন মাস পড়াশোনা বন্ধ ছিল সাদ্দামের আক্রমণের কারণে কুয়েতের উপর আর ইখাবজির উপর, তো সেই সময় কথা বলছি সেই সময় ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ জনসাধারণ সাদ্দামপন্থী ছিল, আর কত হাজার হাজার সন্তানের নাম যে সাদ্দাম রেখেছে আল্লাহ পাক জানে। আমার এক খালাতো ভাই সে নিজের ছেলের নাম সাদ্দাম রেখেছে, দেশে ছুটি গেলাম, ছেলের নাম কি দেখেছো? সাদ্দাম। তো আস্তাগফিরুল্লাহ, চেঞ্জ করে এখন কেন? সাদ্দাম তো বীর পুরুষ দেখছি, দোয়া করছে, মোনাজাত করছে। হ্যাঁ, কমিউনিস্ট বাস পার্টির নেতা বলছি, দোয়া করছে, মোনাজাত করছে, সে মুজাহিদ বীর পুরুষ, আমার ছেলে এরকম বীর মুজাহিদ হবে। বুঝতে পারছেন তো? কবর পূজারীরা সাদ্দাম পন্থী কেন? এই জন্য যে আব্দুল কাদের জেলানি যেইভাবে পূজা করছে সারা বিশ্বের মুশরিক কবর পূজারীরা ইরাকে, সেইভাবে তারা চেয়েছিল যে সৌদি আরবরা যদি সাদ্দাম দখল করে নেয় তো আমাদের কাজ হয়ে যাবে, আমরাও নবী সাল্লাল্লাহু সাল্লামের পূজা করতে পারব। সবাই বুঝতে পারছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লামের কবর হেফাজত করেছেন। এক যুগে কবর পূজারীরা চেষ্টা করেছে এবং নবী সাল্লামের কবরের তারা তওয়াফ করতো, সেই হুজরার তওয়াফ করতো তুর্কিদের আমলে, এই ইতিহাসও ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এর মতো মুজাদ্দিদ সংস্কারক কি আল্লাহ রাব্বুল আলামিন এই আরব জাজিরাতে মুজাদ্দিদ করে পাঠালেন, যাতে করে মুসলিম সমাজের সংস্কার হয়, কবর মাজার পূজা দূর হয় আরব জাজিরা থেকে। কমের পক্ষে সারা পৃথিবীতে একটি জমিন তো এই শিরক থেকে, কুফরি থেকে পাক ভিতরে থাকুক, আল্লাহ পাক পাক করেছে, না হলে ওই অবস্থায় হয়তো যে অবস্থা ভারত পাকিস্তান বাংলাদেশ আছে। জি,
আল্লাহ
আপনি বলেছেন আদম আলী সাল্লাম থেকে নূহ আলী সাল্লাম পর্যন্ত শিরক ছিল না, তাহলে নূহ আলী সাল্লাম 950 বছর কিসের দাওয়াত দিয়েছেন এবং কেনই বা তার কমকে পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে?
আল্লাহ বলেছেন ভাই যে তার কহুককে কেন ধ্বংস করা হয়েছে? হয়তো নূহ নিজেই বলেছে আল্লাহ গো রাত দিন ডাকি, যত ডাকি তত পালাই, যত ডাকি তত পালাই, আর আমার কথা বা কোরআনের কথা বা তোমার কথা না শোনার জন্য কানে আগুল দিয়ে রাখে। তো এই তো তাদের অবস্থা ছিল, তো কোরআনেই বর্ণিত হয়েছে যে আমি ডাকলে ওরা শুধু পালিয়েই যায়, লাভ কিছু হয় না। আর ধ্বংস করার কথা বলছে, আল্লাহ কেন ধ্বংস করেছিল জানাই আছে। আল্লাহ বলছেন কুল সির ফিল আরদ ফানজুরু কাইফা কানা আখিবাতুল্লাযিনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। হে মানুষ, আল্লাহর জমিনে ঘুরে ফিরে দেখো যে তোমাদের পূর্বেকার জাতিদেরকে কেন ধ্বংস করা হয়েছে? কেন আকসারুহুম মুশরিকিন, তাদেরকে ধ্বংস করা হয়েছে এই কারণে যে তাদের অধিকাংশই ছিল মুশরিক। তো শিরকের কারণে সবাইকে ধ্বংস করা হয়েছে, শিরিকের কারণে কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে। তো হযরত নূহ আলাইহিস সালামের তিনি তো নিজে কোরআনে আল্লাহ বলেছেন যে কি বলে আপনার 950 বছর তিনি দুনিয়াতে থাকলেন, কিন্তু কিছু মানুষ ছাড়া ঈমান গ্রহণ কেউ করেনি, কিছু সংখ্যক মানুষ ছাড়া। তো মোট কথা হচ্ছে এটা তার মানে এই নয় যে তার দোষ ছিল বা তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ যাদের হেদায়ত চেয়েছিলেন তারা হেদায়ত পাইছিল, আর যাদের হেদায়ত আল্লাহ চাননি তারা হেদায়ত পায়নি, এর জন্য নবী দায়ী ছিলেন না, তবে শিরিক ছিল, আর সেই শিরিকের কারণে তাদেরকে কি করা হয়েছিল? ধ্বংস করা হয়েছিল।
আর নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত বলার উদ্দেশ্য হচ্ছে নূহ আলাইহিস সালামের পূর্ব জামানা পর্যন্ত, নূহ আলাইহিস সালামের পূর্ব জামানা পর্যন্ত, আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মাঝখানে কোনো শিরিক ছিল না, কিন্তু নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা শিরিক করা শুরু করেছিল। তখন আল্লাহ রাব্বুল নূহ আলাইহিস সালামকে তাদের দাওয়াতের জন্য প্রেরণ করেছিলেন রাসূল করে। আর ভলান্টিয়ার ভাইরা খাবার দিয়ে দেন, খাবার দিয়ে দেন, এখন নামাজের একামত হইতে আরো আধা ঘন্টা আছে, সুতরাং খাবার এখনই দিয়ে দেন। ভালো, খাবার না খেয়ে গেলে আবার আসর পরে এসে অনেক লেট হয়ে যাবে। যান পিছন দিক থেকে দু চারজন আরো যান গিয়ে সহযোগিতা করে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে সাধারণ মুসলিম ভাইগণ সঠিক কোরআন হাদিসের জ্ঞান অর্জনের উপায় কি? সাধারণ মুসলমানরা কিভাবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে?
ভাই এখন তো আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় সাধারণ মুসলিম বা সাধারণ মানুষের জন্য এই যে জালিয়াত বা বিভিন্ন শহরে ইসলামী সেন্টারের যে প্রতিষ্ঠা করেছেন এখানকার আহলেল মানে খায়ের ভালো মানুষগুলো, এগুলি তো আমাদের জন্যই করেছে। তো আপনার শিক্ষার ব্যবস্থা তো আলহামদুলিল্লাহ এখন ভালোই রয়েছে, আপনি চেষ্টা করলে এই ইসলামী সেন্টারগুলোতে এসে এখানে বাংলায় আপনার জন্য বই, আপনার জন্য ক্যাসেট এবং আপনার জন্য শেখ, আপনার জন্যই তাকে রাখা হয়েছে, আমাদেরকে রাখা হয়েছে আপনাদের জন্য। আপনারা না থাকলে আমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না এখানে, আপনারা আছেন আমরা আছি, আপনাদের প্রয়োজনে আমরা আছি। তো এখন আলহামদুলিল্লাহ বাংলাতে সমস্ত কিতাবের তর্জমা হয়েছে, আপনি হাদিসের কিতাবগুলি কিনেন, কিনুন সহি হাদিসের কিতাবগুলি মোতালা করুন, শেখদের কাছে যেগুলো জটিল জিনিস আসবে তাদের কাছে জানার চেষ্টা করুন, দেখবেন আল্লাহ রহমতে আপনি অনেক কিছুই জেনে যাবেন। হয়তো আপনি যা জানবেন তো দেশের একজন কামেল পাস লোকে আলেমের কাছেও থাকবে না, কারণ ওর তো আসলটাই নাই তৌহিদ, যা শেখ আগেই বললেন, তৌহিদ যার মধ্যে নাই তার আবার আছে কি? তো আল্লাহ রহমতে শিক্ষার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ, চেষ্টা করে মেহনত করুন, অফিসে আসুন, দেখবেন আপনারা অনেক কিছুই জেনে যাবেন।